وتعز من تشاء تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من وترزق من تشاء بغير حساب وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. بلو هي সর্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মানিত করো আর যাকে ইচ্ছা অপমানিত করো। কল্যাণ তোমার হাতেই, নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। তুমি রাতকে দিনে এবং দিনকে রাতে পরিণত করো, এবং তুমি মৃত হতে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত হতে মৃতের আবির্ভাব ঘটাও। তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করো। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতাবন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ইরান ভ্রমণ। শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরান ভ্রমণ শীর্ষক সাপ্তাহিক আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
বলেছিলাম যে বিশাল একটি দেশ ইরান। এদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস, ঐতিহ্য, পুরাতত্ত্ব আর সংস্কৃতির বিচিত্র সমৃদ্ধ উপাদান। গত আসরে আমরা গিয়েছিলাম ইরানের আরেকটি নাম করা প্রদেশ কোহগিলুয়ে ও বুয়ের আহমাদের দিকে। এই প্রদেশের প্রধান শহর ইয়াসুজ শহর দেখার পর গিয়েছিলাম সিসাক্ত শহরের দিকে। প্রকৃতিপ্রেমী ভ্রমণ পিপাসুদের বেহেস্ত খ্যাত সিসাক্ত শহর। সিসাক্ত নামকরণের পেছনের গল্পটিও শুনিয়েছিলাম আপনাদের। সিসাক্ত হল দেনা উপত্যকার প্রধান শহর। চেশমে মিশি ঝর্ণা বিজান গার্দানে দেখার পর তুফ এবং তগি ঝর্ণাও দেখেছি আমরা।
দাসদাক নামের একটি ফরেস্ট এলাকাও রয়েছে এখানে। সিসাক্ত শহর থেকে পশ্চিম দিকে দেনা উপত্যকায় এটি অবস্থিত। আমরা আরও দেখেছি এখানকার কুহগল হ্রদ। এই অঞ্চলের পর্যটক আকর্ষণীয় একটি স্পট হল কুহগল হ্রদ। এই এলাকার সৌন্দর্যে যে কেউ বিমোহিত না হয়ে পারে না। সে কারণেই মোটামুটি সারা বছর ধরেই এখানে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। এসব হ্রদ কুহগল সবুজ শ্যামল অঞ্চলের বেশ উঁচুতে অবস্থিত। এ কারণে শীতকালের বৃষ্টি কিংবা তুষারপাতে তো বটেই, বিশেষ করে বসন্তেও হ্রদগুলো জল টইটম্বুর থাকে। তবে অন্য ঋতুতে সাধারণত শুকনো থাকে হ্রদ। এই হ্রদগুলোর সৌন্দর্য উপভোগ করতে হলে যেতে হবে সিসাক্ত থেকে অন্তত 8 কিলোমিটার উত্তর দিকে দেনা উপত্যকার উচ্চতায়। আকাশের আয়নার মতো স্থবির, অচল, স্বচ্ছ এই হ্রদগুলোতে বরফাচ্ছাদিত পর্বত শৃঙ্গের সৌন্দর্য চিত্রের মতো মনে হয়। এ নিয়ে আজকের আলোচনা শুরু করব। আপনারা সঙ্গে আছেন, যথারীতি এই প্রত্যাশা রইল।
হ্রদের বিশাল আয়নায় ওই দৃশ্য দেখলে চোখ আটকে যেতে বাধ্য। আর এই চিত্রটি যদি হয় বসন্তের তাহলে তো আর কথাই নেই। আপনার মন সায় দেবে না এরকম সুন্দর এবং উপভোগ্য আবহাওয়াময় কুহগল এলাকা ছেড়ে অন্য কোনো দিকে যেতে। কিন্তু তারপরও যেতে তো হবেই। এক জায়গায় থেমে থাকলে তো চলবে না, ঘুরতে হবে, ফিরতে হবে, দেখতে হবে আরও যা যা আছে এই অপূর্ব সুন্দর এলাকায়। এখানে ঝর্ণা আছে, আছে পর্বত চূড়া এবং প্রান্তরও। দেখতে দেখতে উপলব্ধি করতে হবে এগুলো শৈল্পিক সৌন্দর্য। ঝর্ণার প্রসঙ্গ উঠতেই মনে পড়ে গেল নারী ঝর্ণার সৌন্দর্যের কথা। প্রকৃতপক্ষে এই ঝর্ণাটি শহরের সবচেয়ে সুন্দর এবং শ্রেষ্ঠতম ঝর্ণা। দেনা নামক সংরক্ষিত এলাকায় এই ঝর্ণাটির অবস্থান।
এই দেনা অঞ্চলে বিরল প্রজাতির প্রাণী যেমন রয়েছে, তেমনি রয়েছে দুর্লভ কিছু উদ্ভিদও। ইরানের ইকোট্যুরিজম অঞ্চলগুলোর মধ্যে এই এলাকাটি একেবারেই নজিরবিহীন। বিরল প্রজাতির কিছু পাখিও আছে এখানে দেখার মতো, যেমন হোমা। হোমা একজাতীয় ঈগল পাখি। দক্ষিণ ইউরোপ, আফ্রিকা এবং ইরান সহ এশিয়ার কোনো কোনো দেশে বিরল প্রজাতির এই ঈগল দেখতে পাওয়া যায়। ইরানের বন্দর আব্বাসের গেনু এবং এই দেনা অঞ্চলেও প্রচুর দেখতে পাওয়া যায় এ জাতের পাখি। এ ধরনের শিকারী পাখিগুলো সাধারণত হাড় খায়। রিল্যাক্স মুডে অত্যন্ত স্বচ্ছন্দে আরামায়েশের সঙ্গে এগুলো আকাশে ওড়ে। বছর জুড়ে এরা এক জায়গাতেই বসবাস করে এবং শীতের মাঝামাঝিতে বছরে একবারই ডিম পাড়ে, একটা কি দুটো এর বেশি নয়। বসন্তের শুরুর দিকে ডিম ফুটে বাচ্চা হয়। একটু মিউজিক বিরতি নিচ্ছি, ফিরছি খানিক পরেই, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের ইরান ভ্রমণের এ আয়োজনে। আমরা বিরল প্রজাতির পাখির উপস্থিতি নিয়ে কথা বলছিলাম। ফার্সিতে
চাকোবাক নামে আরেক ধরনের পাখি রয়েছে এই দেনা পার্বত্য অঞ্চলে। ইংরেজিতে বলে লার্ক, দেখতে অনেকটা বাংলাদেশের চড়ুই পাখির মতো, তবে একটু সাইজে বড়। আরেক জাতের পাখিও আছে এখানে, এগুলোকে ফার্সিতে বলে সাং চেশম, মানে পাথর চোখ। ইংরেজিতে বলে শ্রাইক বার্ড। এগুলো প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। বেজি কিংবা নেউল, ভোঁদড় বা উদ্বিড়াল এবং স্কোয়েরেল বা কাঠ বিড়ালি জাতীয় ছোট প্রাণীগুলো ব্যাপক পরিমাণে দেখতে পাওয়া যায় এই এলাকায়। এগুলো লেজের সৌন্দর্যের কারণে এখানকার প্রাণীগুলোকে বলা হয়ে থাকে এ প্রজাতির পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাণী।
সংরক্ষিত এই এলাকাটি ছাড়াও সি সাক্তের উত্তর পশ্চিমে একটি সুন্দর প্রান্তর রয়েছে, যে প্রান্তরে দেখতে পাওয়া যাবে বিচিত্র উদ্ভিদ, বৃক্ষ, ফুল আর সবুজ তৃণের গালিচা। গাছের মধ্যে রয়েছে সারি সারি ওক গাছ সহ আরও অন্যান্য প্রজাতির গাছও। এবারে একটু ভিন্ন প্রসঙ্গে আসা যাক। যেহেতু আমাদের হাতে খুব বেশি সময় নেই, শেষ করার আগে এই এলাকার ঐতিহাসিক প্রসঙ্গে সংক্ষিপ্ত নজর বোলানো যাক। সি সাক্ত শহরে প্রচুর পরিমাণ ঐতিহাসিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে। পুরাতত্ত্ববিদদের গবেষণা অনুযায়ী তালে স্পিদ নামক প্রাচীন একটি টিলার উপর বেশ কিছু পুরনো তৈজস এবং ব্যবহার্য জিনিসপত্র পাওয়া গেছে। বিশেষজ্ঞদের মতে খ্রিস্টপূর্ব 1000 বছর আগের, মানে এইলামি শাসনামল থেকে শুরু করে হাখামানিশীয়, সাসানীয় এবং এমনকি সাফাবি ও কাজারি যুগের নিদর্শন এগুলো। উদাহরণ হিসেবে আবিষ্কৃত কিছু চমৎকার কলসির কথা বলা যেতে পারে। এগুলোর সৌন্দর্য ও বৈচিত্র, এমনকি নিকেল কাজ অনন্য সাধারণ। তো আবারও একটু বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, সঙ্গে থাকুন।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের। তালে গালত নামে একটি টিলা আবিষ্কৃত হয়েছে এলাকায়। এখানে রয়েছে বিশাল একটি পাথুরে জায়গা। সি সাক্ত শহরের ভেতরেই রয়েছে এই অঙ্গনটি। এই জায়গাটি ইরানে ইসলাম প্রবেশের পরবর্তীকালের, মানে সালজুকি শাসনামল থেকে কাজারি শাসনামল পর্যন্ত সময়কার বলে বিশেষজ্ঞদের অভিমত। এ দুটি টিলাই, মানে তালে স্পিদ এবং তালে গালত, ইরানে জাতীয় নিদর্শনের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। তালে স্পিদ নামক গ্রামে একটি শিলালিপিও আবিষ্কৃত হয়েছে, যার আয়তন হল দৈর্ঘ্যে 46 আর প্রস্থে 52 সেন্টিমিটার। পতাভে নামের একটি প্রাচীন ব্রিজও রয়েছে এখানে দেখার মতো। বাসরের তুগিয়ন নদীর প্রভাবে এর কিছু কিছু অংশ নষ্ট হয়ে গেলেও অস্তিত্ব টিকে আছে আজও। সাসানি আমলের বাদশারা এই ব্রিজ অতিক্রম করতেন, সুতরাং ভেবেও নেওয়া যেতে পারে এই ব্রিজের সৌন্দর্যের বিষয়টি। পাথরশিল্পী এবং পাথরের ডিজাইনে কতটা পটু ছিল তখনকার দিনের শিল্পীরা, এই ব্রিজটি তার সামান্য উদাহরণ। ব্রিজটি অবশ্য পুনর্নির্মাণ করা হয়েছে।
তো শ্রোতা বন্ধুরা, হাতে আজ আর সময় নেই। যারা এতক্ষণ আমাদের সঙ্গে সময় দিয়ে অনুষ্ঠান উপভোগ করলেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ।
এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার কথা হবে আগামী আসরে।
কোরআনের আলোক
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। কোরআনের আলোর আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের আসরে আমরা সূরা আলে ইমরানের 28-32 পর্যন্ত আয়াতগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই 28 এবং 29 আয়াতের তেলাওয়াত শোনা যাক।
لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاه ويحذركم الله نفسه وإلى الله المصير قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله ويعلم ما في السماوات وما في الأرض والله على كل شيء قدير
মুমিনগণ যেন অন্য মুমিনকে ছেড়ে কোনো কাফেরকে বন্ধুরূপে গ্রহণ না করে। যারা এরূপ করবে তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। তবে যদি তোমরা তাদের পক্ষ থেকে কোনো অনিষ্টের আশঙ্কা করো তাহলে তাদের সাথে সাবধানতার সাথে মিশবে। আল্লাহ তোমাদেরকে তাঁর নির্দেশ অমান্য করার ব্যাপারে সাবধান করে দিচ্ছেন এবং জেনে রাখো তোমাদেরকেই তারই কাছে ফিরে যেতে হবে। হে নবী, আপনি মুসলমানদেরকে বলুন, তোমাদের অন্তরে যা আছে তা তোমরা গোপন করো অথবা প্রকাশ করো, আল্লাহ তা জানেন এবং আসমান ও জমিনে যা কিছু আছে আল্লাহও তা জানেন। আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান।
এই আয়াতে মুসলমানদের পারস্পরিক সম্পর্ক ও কাফেরদের সাথে তাদের সম্পর্কের ধরন কি হবে তা বলা হয়েছে। একজন মুমিনের সাথে অন্য মুমিনের সম্পর্ক হবে ইমানের ভিত্তিতে, কারণ আদর্শিক বন্ধন জাতিগত কিংবা আত্মীয়তার বন্ধনের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ। তাই মুমিনরা বিশ্বের যে কোনো প্রান্তেই থাকুক না কেন, তাদের নিজেদের মধ্যে সুদৃঢ় বন্ধন ও ঐক্য সৃষ্টির চেষ্টা করতে হবে এবং কাফেররা যেন তাদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার সুযোগ না পায় সেজন্যেও সচেষ্ট হতে হবে। অবশ্য যেসব এলাকায় অবিশ্বাসী ও মুশরিকদের কর্তৃত্ব রয়েছে এবং যেখানে বিশ্বাস ও বক্তব্যের স্বাধীনতা নেই, সেখানে এই নিয়মের ব্যতিক্রম বৈধ। অর্থাৎ যেসব এলাকায় মুমিন তার বিশ্বাস প্রকাশের কারণে মুমিনের নিজের ও অন্যান্য মুমিনের ধ্বংসের সম্ভাবনা থাকে, সেখানে মনে মনে নিজের ইমান ঠিক রেখে অল্প সময়ের জন্য ইসলামের শত্রুদের সাথে আপোষ করা অবৈধ নয়। তবে মনে রাখতে হবে, শুধু ধর্ম রক্ষার জন্যই এ পদ্ধতি প্রযোজ্য। আর যেখানে ধর্মের মূল ভিত্তি মূল নীতি বিপন্ন হয় সেখানে সবকিছুই উৎসর্গ করতে হবে এবং কাউকে ভয় করা যাবে না। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হোসেন আলাইহিসসালাম ইয়াজিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, যদিও তিনি জানতেন যে এর ফলে তিনি শহীদ হবেন এবং তার পরিবার বন্দী হবে। ধর্মবিশ্বাস গোপন রাখা বা তাকওয়ার অজুহাতে কখনোই কাফের বা ইসলামের শত্রুকে আকৃষ্ট করা যাবে না এবং তাদের বন্ধুত্ব গ্রহণযোগ্য হবে না, কারণ আল্লাহ মানুষের মনের খবর রাখেন এবং কোন উদ্দেশ্যে কাফেরদের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করা হচ্ছে তাও আল্লাহ বুঝতে পারেন।
এই আয়াতের শিক্ষণীয় হল, প্রথমত যেসব কাজের ফলে মুমিনদের ওপর কাফেরদের আধিপত্য প্রতিষ্ঠা সম্ভব হয় সেসব কাজ করা নিষিদ্ধ এবং মুমিনদের নিজেদের মধ্যে অত্যন্ত সুদৃঢ় সম্পর্ক রাখতে হবে যাতে শত্রুরা প্রভাব বিস্তারের সুযোগ না পায়। দ্বিতীয়ত, কাফেরদের অত্যাচার থেকে বাঁচার জন্য বিশ্বাস গোপন রাখা অথবা তাদের সাথে আপোষ করা বৈধ। তার শর্ত হল, আপোষের ফলে বা বিশ্বাস গোপনের ফলে যেন ধর্মের মূল নীতি ধ্বংস না হয়। এবারে সূরা আলে ইমরানের 30 নম্বর আয়াতের তেলাওয়াত শোনা যাক।
يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد।
কেয়ামতের দিন প্রত্যেকেই তার ভালো ও মন্দ কাজ দেখতে পাবে। সেদিন তারা বলবে, হায়, যদি আমাদের ও আমাদের খারাপ কাজের মধ্যে সুদূর ব্যবধান থাকত, আল্লাহ তাঁর নির্দেশ অমান্য করার ব্যাপারে তোমাদের সাবধান করে দিচ্ছেন, আল্লাহ পাক তার বান্দাদের প্রতি দয়ালু।
এই আয়াতে সমস্ত মুমিনদের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে যে তাদের সমস্ত ভালো ও খারাপ কাজ আল্লাহ ও ফেরেশতাদের কাছে রেকর্ড হয়ে আছে। বিচার দিবসে এসব ভালো ও মন্দ কাজ দেখানো হবে, তাই আল্লাহর ক্রোধকে ভয় করা এবং খারাপ কাজ থেকে দূরে থাকা মুমিনের কর্তব্য। কিয়ামতের দিন খারাপ কাজ এমনভাবে দেখানো হবে যে মানুষ নিজের করা খারাপ কাজের কদর্যতা দেখে নিজেরাই ঘৃণা প্রকাশ করবে আর আক্ষেপ করে বলবে, হায়, যদি আমাদের কাজ ও আমাদের মধ্যে বিস্তর ব্যবধান থাকত। এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত, পৃথিবীতে আমরা যেসব নোংরা কাজ করতে আগ্রহী, বিচার দিবসে আমরা নিজেরাই সেসব কাজ ঘৃণা করব, তাই ভবিষ্যতের ব্যাপারে চিন্তা করা উচিত। দ্বিতীয়ত, আল্লাহর দেয়া হুঁশিয়ারিগুলো আমাদের প্রতি তার অনুগ্রহ ও ভালোবাসার প্রকাশ। তিনি আমাদেরকে ভালোবাসেন বলেই সম্ভাব্য বিপদ আগেই জানিয়ে দিয়েছেন। এবারে সূরা আলে ইমরানের 31 ও 32 নম্বর আয়াতের তেলাওয়াত শোনা যাক।
قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ قُلْ أَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ فَإِن تَوَلَّوْا فَإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْكَافِرِينَ
হে নবী, আপনি মুসলমানদের বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহও তোমাদেরকে ভালোবাসবেন ও তোমাদের অপরাধ ক্ষমা করবেন, আল্লাহ ক্ষমাশীল ও দয়াময়। আপনি বলুন, আল্লাহ ও রাসুলের আনুগত্য করো, যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে তাদের জানিয়ে দিন, আল্লাহ অবিশ্বাসীদের ভালোবাসেন না।
ধর্মের ক্ষেত্রে একটি সমস্যা হল গাল ভরা দাবি। কোনো কোনো কথিত ধার্মিক বিভিন্ন অজুহাতে আল্লাহর নির্দেশ পালন থেকে বিরত থাকেন। যেমন তারা বলে থাকেন যে মানুষের মনে আল্লাহ ও আল্লাহর অলিদের প্রতি প্রেম থাকায় যথেষ্ট। বাহ্যিক কাজের মাধ্যমে আল্লাহর নির্দেশ পালন তো অহংকারের প্রকাশ এবং এর মাধ্যমে লোকদের প্রতারিত করা হয়। অন্তরই হল গুরুত্বপূর্ণ আমল বা কাজ, এসব গুরুত্বপূর্ণ নয় ইত্যাদি। এসব কথিত ধার্মিক ও পণ্ডিতরা এটা ভুলে যান যে এরকম কথা বলে তারা নিজেরাই নিজেদেরকে ধোকা দিচ্ছেন, কারণ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন না করে আল্লাহকে ভালোবাসার দাবি মোটেই গ্রহণযোগ্য নয়। অন্যদিকে আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসবেন তা নির্ভর করে আল্লাহর নির্দেশ আমরা কতটা মানি তার উপর। যারা আল্লাহর নির্দেশ সবসময় পালন করে, আল্লাহ তাদের প্রতি ভালোবাসার ভুল ভ্রান্তি ক্ষমা করে দেন এবং আল্লাহর অসীম দয়া ও অনুগ্রহ দিয়ে তাদের ধন্য করেন।
এই দুই আয়াতের শিক্ষণীয় দিক হল, প্রথমত, মানুষ ইচ্ছে করলে এমন পর্যায়ে পৌঁছতে পারে যে ওই পর্যায়ে তার সন্তুষ্টি হয় আল্লাহর সন্তুষ্টি এবং তার অনুসরণে হয় আল্লাহর অনুসরণ। যেমন এ আয়াতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করাকে আল্লাহর আনুগত্য করা বলে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয়ত, কাজে কর্মে আনুগত্য প্রকাশ না করে মুখে ভালোবাসা দাবি করা অর্থহীন, কাজের মাধ্যমেই প্রত্যেক দাবির প্রমাণ দেখাতে হবে। তৃতীয়ত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আল্লাহর নির্দেশের সমতুল্য এবং আমাদের জন্য তা সত্যের মানদণ্ড, তাঁর নির্দেশ অমান্য করা কুফরের সমান। তো শ্রোতা বন্ধুরা, কোরআনের আলোর আজকের আসর থেকে এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে।
Thank you.
শেষ ত্রাণকর্তা ইমাম মাহদি আলাইহিস সালাম।
শ্রোতা ভাই বোনেরা, ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তার এ সপ্তাহের পর্ব থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ
এই আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ কামনা করছি।
আমরা শেষ ত্রাণকর্তা তথা ইমাম মাহদির অদৃশ্য থাকার বৃহত্তর যুগ তথা গেইবাতে কুবরার বিষয়ে আলোচনার প্রসঙ্গে এই যুগে এ মহান ইমামের প্রভাব সম্পর্কে মহানবীর একটি বিশেষ উক্তি উল্লেখ করেছি, যেখানে তিনি তাঁকে মেঘে ঢাকা সূর্যের সঙ্গে তুলনা করেছেন। বিষয়টি ভালোভাবে বুঝতে মহান আল্লাহর কাছে ইমাম মাহদির মর্যাদা সম্পর্কে ধারণা অর্জন জরুরি। ইমাম মাহদি আলাইহিস সালাম মহানবীর উত্তরসূরিদের মধ্যে তাঁর শ্রেষ্ঠ ও পরিপূর্ণ স্থলাভিষিক্ত, এজন্যই জনগণের হেদায়েত ও বিশ্ব রাষ্ট্রকে পরিপূর্ণতা দেওয়ার গুরুদায়িত্ব তাঁর উপরই অর্পণ করা হয়েছে।
অবশ্য ইমাম মাহদির দিক নির্দেশনা দুই ধরনের, যেমন সাধারণ জনগণের জন্য হেদায়াত ও তাঁদেরকে ধর্মীয় শিক্ষা আর বিধিবিধান জানানো, আর দ্বিতীয় ধরনটি হল বিশেষ ব্যক্তিত্বদেরকে আধ্যাত্মিক দিক নির্দেশনা দান করা, যারা ইমান ও খোদাভীরুতার দিক থেকে অনেক বেশি অগ্রসর। ইমাম মাহদির দীর্ঘমেয়াদের অনুপস্থিতির যুগে এই দুই ধরনের হেদায়াত অব্যাহত রয়েছে এবং এর সঙ্গে সমাজে তার উপস্থিত থাকা বা না থাকার কোনো সম্পর্ক নেই। অনেক ধার্মিক ও গুণী ব্যক্তি, বিশেষ করে খাঁটি আলেম সমাজ, ইমাম মাহদির দীর্ঘমেয়াদের অনুপস্থিতির যুগেও তার সাহচর্য পাচ্ছেন। এ ধরনের সাক্ষাতের ঘটনা যদিও বেশ কম, কিন্তু এ থেকে বোঝা যায় ইমাম মাহদি আলাইহিসসালাম বিশেষ জরুরি দরকারে বা অবস্থায় নিজ অনুসারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন। যেমন ইমাম মাহদি বিশিষ্ট আলেম শেখ মুফিদকে এক চিঠিতে লিখেছেন, আমরা আপনাদের যত্ন নিতে অবহেলা করি না এবং আমরা আপনাদেরকে কখনো ভুলি না, অন্যথায় আপনারা অনেক কষ্ট ও অসুবিধার মুখোমুখি হবেন এবং শত্রুরা আপনাদের ধ্বংস করবে।
প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তার কথা বলে সব ধর্ম। ইসলাম বলে মানব জাতির শেষ ত্রাণকর্তা হলেন ইমাম মাহদি আলাইহিসসালাম। বিস্তারিত জানতে শুনুন আমাদের ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তা।
ইমাম মাহদি আলাইহিসসালাম তাঁর দীর্ঘ অদৃশ্যতার যুগে মুসলমানদের উপর পরোক্ষভাবে প্রভাব রাখলেও রাজনৈতিক ও চিন্তাগত দিক নির্দেশনা, বিধিবিধান বর্ণনা, ধর্মে বিচ্যুতি রোধ করা ও নানা সন্দেহ নিরসনের মতো বিষয়ে ইসলামী শিক্ষায় দক্ষ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের মুখাপেক্ষী। অতীতের ইমামদের যুগে জনসংযোগ বিষয়ক তত্ত্বাবধায়ক নেটওয়ার্কের সদস্যরা এসব কাজে সমন্বয়কারী হিসেবে সহায়ক ভূমিকা রাখতেন। ইমাম মাহদির স্বল্পকালীন অদৃশ্য থাকার যুগেও এই নেটওয়ার্ক খাস কয়েকজন প্রতিনিধির নেতৃত্বে সক্রিয় ছিল, কিন্তু ইমাম মাহদির দীর্ঘ মেয়াদের অনুপস্থিতির যুগে এইসব প্রতিনিধি ও নেটওয়ার্ক না থাকায় বড় বড় বিজ্ঞ আলেমরাই এইসব দায়িত্ব পালন করবেন ইমামের সাধারণ প্রতিনিধি হিসেবে। অর্থাৎ এ যুগে আমরা ইসলামী বিধান ও চিন্তাধারার সেসব বিষয়ে যা যা জানি না সেসব জানতে বিশেষজ্ঞদের শরণাপন্ন হব। পবিত্র কোরআনের সূরা নাহালের 43 নম্বর আয়াতে বলা হয়েছে, যদি না জেনে থাকো তাহলে যারা জানে তাদেরকে তথা আলেমদেরকে এ বিষয়ে প্রশ্ন করো।
স্বয়ং ইমাম মাহদী তাঁর দীর্ঘকালীন অনুপস্থিতির সময় জনগণের দায়িত্ব প্রসঙ্গে একজন বড় আলেমের প্রশ্নের জবাবে লিখেছিলেন, এবং আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলির জন্য আপনি আমাদের সংবাদ বর্ণনাকারীদের তথা আলেমদের দ্বারস্থ হবেন। তারা আপনাদের উপর আমার পক্ষ থেকে প্রতিনিধি এবং আর আমি নিজে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি। এখানে বর্ণনাকারী আলেম বলতে যে সকল আলেম কেবল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ও তাঁর উত্তরসূরিদের বক্তব্য বর্ণনা করেন, কেবল তাঁদেরকেই বোঝানো হয়নি। একই সঙ্গে তারা হলেন এমন আলেম যারা পবিত্র কোরআন ও হাদিস ব্যবহার করে জনগণের ধর্মীয় ও সামাজিক বিষয়ে নানা প্রশ্নের জবাব দিতে সক্ষম। দ্বিতীয়ত, এখানে ইমাম মাহদী বলতে চেয়েছেন যে যেসব নতুন নতুন ঘটনা ঘটবে ও নতুন পরিস্থিতির উদয় হবে, সেসব ক্ষেত্রে আলেমে দিনরাই জনগণকে দিক নির্দেশনা দেওয়ার জন্য দায়িত্বশীল।
ইমাম মাহদীর দাদা ইমাম হাদি আলাইহি সালাম তাঁর নাতি ইমাম মাহদীর অদৃশ্য থাকার যুগে বিজ্ঞ ও সচেতন আলেমদের ভূমিকার গুরুত্ব সম্পর্কে বলেছেন, তোমাদের কায়েম তথা ইমাম মাহদীর অদৃশ্য থাকার সময় যদি জ্ঞানী ও বিজ্ঞ ব্যক্তিরা জনগণকে তাঁর দিকে আহ্বান না জানাতেন ও তাঁর দিকে দিক নির্দেশনা না দিতেন এবং তাঁর ধর্মের সুরক্ষা না করতেন ও অক্ষম বা দুর্বল বান্দাদেরকে শয়তান আর শয়তানের মরিদদের হাত থেকে রক্ষা না করতেন, তাহলে দেখা যেত যে জনগণের সবাই আল্লাহর ধর্ম থেকে দূরে সরে পড়েছে। কিন্তু এই বিজ্ঞ ও জ্ঞানী ব্যক্তিরা দুর্বল ব্যক্তিদের লাগাম টেনে ধরেছেন, ঠিক যেভাবে নৌকার মাল্লারা নৌকার লাগাম ধরে রেখে যাত্রীদেরকে মৃত্যুর বিপদ থেকে রক্ষা করেন। মহান আল্লাহর দরবারে এমন ব্যক্তিরা উচ্চ পর্যায়ের মানুষ। অবশ্য ইসলামী নানা জ্ঞানের উপর ব্যাপক দখল থাকা ইমাম মাহদীর অনুমোদিত ব্যক্তিত্ব হওয়ার অন্যতম শর্ত। এমন ব্যক্তি হওয়ার জন্য অন্য কিছু শর্ত জরুরি। ইমাম মাহদীর পিতা ইমাম হাসান আসকারী আলাইহিস সালাম এ সম্পর্কে বলেছেন,
যেসব ফকিহ নিজের প্রবৃত্তি বা নাফসের উপর কর্তৃত্বশীল ও আল্লাহর দিনকে রক্ষা করেন এবং কুপ্রবৃত্তির সঙ্গে লড়াই করে আল্লাহর নির্দেশের অনুগত হন, তাঁদেরকে অনুসরণ করা ও তাঁদের আনুগত্য করা অন্য সবার জন্য ওয়াজিব। অন্য কথায়, যেসব আলেম ইসলামকে ব্যাখ্যা করার ও জনগণের সুপথ দেখানোর ও ধর্মের সুরক্ষার দায়িত্ব পালন করেছেন, তাঁরা ইমাম মাহদীর খাস প্রতিনিধি না হলেও তারা এ মহান ইমামের সাধারণ প্রতিনিধি। জ্ঞানী হওয়া ছাড়াও তাদের হতে হবে খোদাভীরু ও আল্লাহর নির্দেশাবলীর অনুগত এবং দুনিয়ার চাকচিক্যের প্রতি ভ্রুক্ষেপহীন, যাতে ব্যক্তিগত স্বার্থ ও বৈষয়িক লোভ লালসার নানা ফাঁদ, খ্যাতির মোহ আর অর্থ ও পদের আকর্ষণ তাঁদেরকে জনগণের সুপথ দেখানোর দায়িত্বে নড়বড়ে না করে। এছাড়াও তাদেরকে হতে হবে দূরদর্শী ও যুগের চাহিদা সম্পর্কে সচেতন, যাতে প্রতিশ্রুত ইমাম মাহদীর অনুপস্থিতিতে তাঁরা মুসলিম উম্মাকে পবিত্র কোরআন ও নিষ্পাপ ইমামদের দিক নির্দেশনার আলোকে খাঁটি ইসলামের দিকে আকৃষ্ট করতে পারেন।
তো শ্রোতা ভাই বোনেরা, ইমাম মাহদী আলাইহিসসালাম তথা মানব জাতির শেষ ত্রাণকর্তা সম্পর্কে আমরা আরো কথা বলবো আগামী অনুষ্ঠানগুলোতে। যারা এতক্ষণ সঙ্গ দিলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।
দর্পণ।
শ্রোতা বন্ধুরা, ইরানের সামরিক শক্তি পারস্য উপসাগরীয় এলাকা সহ সমগ্র পশ্চিম এশিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মার্কিন নেতৃত্বে পাশ্চাত্য ও দখলদার ইহুদিবাদী ইসরায়েল এ অঞ্চলে নিরাপত্তাহীনতা সৃষ্টির চেষ্টা করলেও ইরান তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। আজকের আলোচনায় ইরানের সশস্ত্র বাহিনীর শক্তি সামর্থ্য সম্পর্কে আলোচনা করব। আজ শুনুন এ সংক্রান্ত আলোচনার দ্বিতীয় ও শেষ পর্ব। পরিবেশনায় রয়েছে আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামের চাপিয়ে দেওয়া 8 বছরের প্রতিরক্ষা যুদ্ধের সময় ইরানের সেনাবাহিনী প্রতিরক্ষা ক্ষেত্রে নিজেদের যোগ্যতা ও শক্তি সামর্থ্যে প্রমাণ দিয়েছিল। এ ব্যাপারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল ওজমা খামেনি তার এক বাণীতে প্রতিরক্ষার শক্তিকে জাতির গর্ব ও অন্যতম একটি স্তম্ভ হিসেবে উল্লেখ করে বলেছেন, জাতীয় পরিচিতি ও স্বার্থ রক্ষার জন্য যে কোনো হুমকি মোকাবেলায় দূরদর্শিতা ও যৌক্তিক হিসাব নিকাশের পাশাপাশি নিজেদের শক্তির সামর্থ্য ও যোগ্যতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে। তিনি শত্রুর হুমকি কিংবা যে কোনো আগ্রাসন মোকাবেলায় পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মিল রেখে নতুন করে কর্মপরিকল্পনা নির্ধারণের উপর গুরুত্বারোপ করে বলেছেন, সামরিক বিশ্ববিদ্যালয়ের গবেষকদেরকে অবশ্যই শত্রুর নতুন নতুন হুমকি কিংবা আগ্রাসনের ব্যাপারে ধারণা থাকতে হবে এবং সে অনুযায়ী তাদের মোকাবেলায় প্রয়োজনীয় আগাম ব্যবস্থা বা প্রস্তুতি নিয়ে রাখতে হবে। তিনি বলেছেন, বিশ্বের বলদর্পী শক্তিগুলো যারা ইরানে আগ্রাসনের স্বপ্ন দেখে তাদের মোকাবেলা করাই সেনাবাহিনী সহ প্রতিরক্ষা খাতের সমস্ত শাখাগুলোকে শক্তিশালী করে গড়ে তোলার অন্যতম উদ্দেশ্য।
সর্বোচ্চ নেতার নির্দেশ মোতাবেক ইরানের প্রতিরক্ষা বাহিনীর অন্যান্য শাখার পাশাপাশি সেনাবাহিনীকেও আধুনিকায়ন করে গড়ে তোলা হয়েছে। বেশ কবছর আগেও বিশ্বে প্রতিরক্ষা শিল্পে ইরানের অবস্থান ছিল 23তম, কিন্তু বর্তমানে সামরিক শিল্পে এদেশটির অবস্থান 14তম। অথচ 2006 সাল থেকে ইরানের উপর অস্ত্র নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি ইরানের প্রতিরক্ষা খাতের উপর আরও কঠোর ও নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করেন। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি মার্কিন নেতৃত্বে পাশ্চাত্যের কঠোর নিষেধাজ্ঞাকে ব্যর্থ করে দেওয়ার জন্য সশস্ত্র বাহিনীর নিরলস প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেছেন, বর্তমানে আমাদের প্রয়োজনীয় 90% সমরাস্ত্র আমরা নিজেরাই তৈরি করতে সক্ষম।
আকাশ প্রতিরক্ষায়ও ইরানের শক্তিশালী অবস্থান উন্নত দেশগুলোকে হতবাক করে দিয়েছে। ড্রোন প্রযুক্তিতে ইরান বিশ্বের শীর্ষ কয়েকটি দেশের কাতারে রয়েছে। ইরানের তৈরি বভার 373, শহীদ সৈয়দ 15 খোরদাদ, দেজফুল নওয়াব এবং মাজিদ প্রভৃতি অত্যাধুনিক ড্রোন ও রাডার ব্যবস্থা আকাশপথে শত্রুর যে কোনো আগ্রাসনকে প্রতিহত করতে সক্ষম। ক্ষেপণাস্ত্র শক্তিতেও ইরান বহুদূর এগিয়ে গেছে। বর্তমানে ইরানের হাতে প্রায় 1500 পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। এমনকি কঠোর নিষেধাজ্ঞার মধ্যেই ইরান নিজস্ব পদ্ধতির অত্যাধুনিক জেট বিমান তৈরি করেছে। এছাড়া ইরান গত 1.5 বছরে সমুদ্রের শত্রুপক্ষের উপর আঘাত হানার জন্য 300 কিলোমিটার পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ঘটিয়ে সেটাকে 1000 কিলোমিটার পাল্লায় নিয়ে গেছে। এই সাফল্য ইরানের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধিতে বিরাট ভূমিকা রেখেছে।
বাস্তবতা হচ্ছে, সাদ্দামের চাপিয়ে দেয়া যুদ্ধের অভিজ্ঞতা প্রতিরক্ষা খাত উন্নয়নে ইরানের জন্য বিরাট সুযোগ এনে দেয়। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইরান খুব দ্রুত সমরাস্ত্রে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করে। বর্তমানে ইরান আরও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন করে শত্রুকে তাক লাগিয়ে দিয়েছে। ইরানের সেনাবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী শত্রুর উপর পাল্টা আঘাত হানার সক্ষমতা অর্জন করায় শত্রুরা ইরানকে হিসাব করতে বাধ্য হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই বলেছেন, তার দেশের ক্ষেপণাস্ত্র ও অন্যান্য প্রতিরক্ষা শক্তি নিয়ে শত্রুদের ব্যাপক হইচয়ের কারণ হচ্ছে নিজস্ব শক্তি অর্জনে ইরানের কর্মকর্তাদের বুদ্ধিদীপ্ত ও প্রজ্ঞাপূর্ণ পদক্ষেপ গ্রহণ। তিনি আরো বলেন, শত্রুদের হতাশা ও হইচয়ের বড় কারণ হচ্ছে তারা ইরানের সমর শক্তিতে আতঙ্কিত হয়ে পড়েছে, কিন্তু তাদের এত অপপ্রচার ও হইচই সত্ত্বেও আমাদেরকে সতর্ক হয়ে চলতে হবে এবং আল্লাহ তাআলার ইচ্ছা ইসলামী ইরান সামরিক ক্ষেত্রে আরও এগিয়ে যাবে।
ইরানের সর্বোচ্চ নেতা সম্প্রতি সেনাবাহিনীর ড্রোন বিশেষজ্ঞ ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কর্মকর্তাদের এক সমাবেশে সব বিষয়ে, বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে শক্তি অর্জনের উপর গুরুত্ব আরোপ করেছেন। আমরা যদি দুর্বল থাকি তাহলে শত্রুরা আরও বেশি বেপরোয়া হয়ে উঠবে উল্লেখ করে তিনি আরও বলেছেন, আমরা কোনো দেশ বা জাতির জন্যই হুমকি নই এবং নিজ দেশের নিরাপত্তা ও যে কোনো হুমকি মোকাবেলা করাই আমাদের লক্ষ্য। ইরানের সর্বোচ্চ নেতা সম্প্রতি গণজাগরণ বার্ষিকী উপলক্ষে দেয়া এক ভাষণে সাদ্দামের বিমান হামলা মোকাবেলায় ইরানের অক্ষমতার অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেছেন, যুদ্ধ চলাকালে তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে সাদ্দামের মুহুর্মুহু বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় আমরা ছিলাম অক্ষম, এমনকি অস্ত্র সংরক্ষণের অধিকারও আমাদের ছিল না।
কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। উদাহরণস্বরূপ, ইরানের সর্বোচ্চ নেতা ইরানের আকাশে মার্কিন অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করা এবং ইরাকে মার্কিন আইন আল আসাদ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে বলেছেন, শত্রুরা এখন ইরানের বাস্তবতা মেনে নিয়ে হিসাব করে কথা বলতে বাধ্য হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন, বর্তমান বিশ্বে বিবেক বর্জিত বলদর্পী শক্তিগুলোর আধিপত্য চলছে, তাদের না আছে কোনো মানবতাবোধ আর না আছে কোনো নীতি নৈতিকতা। এ অবস্থায় আত্মরক্ষার স্বার্থে আমাদের সামরিক খাতে উন্নয়নের কোনো বিকল্প নেই, কেননা বলদর্পী শক্তিগুলো যতদিন পর্যন্ত আমাদের শক্তি সম্পর্কে অবহিত হতে না পারবে ততদিন পর্যন্ত আমাদের নিরাপত্তা বহাল থাকবে।
যাই হোক, বর্তমানে যে কোনো পর্যায়ে শত্রুর যে কোনো হুমকি মোকাবেলায় ইসলামে ইরানের সেনাবাহিনী পূর্ণ প্রস্তুত রয়েছে। ইরান কখনোই কোনো যুদ্ধ শুরু করেনি, কিন্তু দেশটি প্রমাণ করেছে শত্রুর যে কোনো হুমকি ও আগ্রাসন মোকাবেলায় তারা কোনো ছাড় দেবে না। এমনকি পশ্চিম এশিয়ায় যারা নিরাপত্তাহীনতা সৃষ্টির চেষ্টা করছে তাদেরকেও মোকাবেলার শক্তি ইরানের রয়েছে। তো শ্রোতা বন্ধুরা, সেনাবাহিনী দিবস উপলক্ষে ইরানের সশস্ত্র বাহিনীর শক্তি সম্পর্কে বিশেষ আলোচনার দ্বিতীয় ও শেষ পর্ব শুনলেন।
কথা হবে আবারও আগামী আসরে আমাদের দর্পণ অনুষ্ঠানে।
ঘটনার নেপথ্যে
শ্রোতা বন্ধুরা, ঘটনার নেপথ্যে অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন। গত আসরে আমরা বিশ্বের বিভিন্ন দেশে পশ্চিমা দেশগুলোর প্রভাব বিস্তার ও হস্তক্ষেপের স্বরূপ উন্মোচন করার চেষ্টা করেছি। আজকের আসরে আমরা পরিবেশবাদী আন্দোলন ও এনজিওর ছদ্মাবরণের ইরানে অনুপ্রবেশ করার পশ্চিমা প্রচেষ্টা সম্পর্কে আলোচনা করব। অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে পাব বলে আশা রাখছি।
ইসিসের রূপকথায় বর্ণিত ট্রয় নগরীর যুদ্ধ নিশ্চয়ই আপনারা শুনে থাকবেন। ট্রয়ের যুদ্ধ হল একটি মহাকাব্য যা গ্রিক কবি হোমার যীশু খ্রিস্টের জন্মের আগে ইলিয়াড গ্রন্থে চিত্রিত করেছিলেন। গল্পটা এরকম, গ্রিসের সেনাবাহিনী 10 বছর অবরুদ্ধ করে রেখেও ট্রয় নগরীর পতন ঘটাতে পারেনি। এ অবস্থায় তারা কাঠ দিয়ে একটি বিশালাকায় ঘোড়া তৈরি করে তার পেটের মধ্যে নিজেদের বেশ কিছু সশস্ত্র কমান্ডোকে রেখে অবরোধ প্রত্যাহার করে চলে যায়। এদিকে ট্রয় নগরীর যোদ্ধারা ধরে নেন যে তারা গ্রিসের বিরুদ্ধে জয়ী হয়েছেন বলে গ্রিকরা অবরোধ প্রত্যাহার করে চলে গেছে।
তারা যুদ্ধ জয়ের নিদর্শন হিসেবে গ্রিকদের ফেলে যাওয়া ঘোড়াটিকে টানতে টানতে শহরের ভেতরে নিয়ে যান। ঘোড়াটিকে অরক্ষিত রেখে ট্রয়ের যোদ্ধারা আনন্দ উল্লাসে মেতে ওঠেন। এরপর ক্লান্ত পরিশ্রান্ত ট্রয়বাসী যখন রাতে বিজয়ের আনন্দে গভীর ঘুমে অচেতন, তখন বিশালাকায় ঘোড়াটি থেকে গ্রিসের সশস্ত্র কমান্ডোরা বেরিয়ে আসে। ততক্ষণে গ্রিসের সেনারা ফিরে এসে ট্রয় নগরীর দরজায় অপেক্ষমান। কমান্ডোরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী নগরীর মূল ফটকে থাকা প্রহরীদের হত্যা করে ফটকটি খুলে দেয়। গ্রিক বাহিনী হুড় মুড়িয়ে নগরীতে অনুপ্রবেশ করে এবং ভয়াবহ অত্যাচার ও ধ্বংস লীলা চালিয়ে ট্রয় যুদ্ধে বিজয় লাভ করে।
ট্রয় নগরীর মহাকাব্যের ঐতিহাসিক সত্যতা থাকুক আর নাই থাকুক, এই ঘটনা থেকে শত্রুপক্ষের ঘরের মধ্যে অনুপ্রবেশ করার একটি কৌশল বর্ণিত হয়েছে। বর্তমান আধুনিক যুগে অনুপ্রবেশ করার ধরন, কৌশল ও সরঞ্জামে আমূল পরিবর্তন এসেছে। আগের মতো একটি দেশকে নিয়ন্ত্রণে আনার জন্য শারীরিকভাবে ওই দেশে অনুপ্রবেশ করার প্রয়োজন নেই। বর্তমান যুগে ওই দেশের মানুষের মনোজগৎকে পাল্টে দিয়ে সেখানে নিজের সম্পর্কে ইতিবাচক ধারণা বসিয়ে দিতে পারাটাই একটি সাফল্য। সফট পাওয়ার সম্পর্কিত তাত্ত্বিক জোসেফ নাইয়ের মতে, আমি যদি এমন কাজ করতে সক্ষম হই যার ফলে আমি যা চাই আপনিও তা কামনা করেন, তাহলে ওই কাজ করতে বল প্রয়োগ করে আপনাকে আর বাধ্য করতে হবে না।
জি, আমরা এমন এক যুগে বসবাস করছি যখন একটি দেশের পক্ষ থেকে আরেকটি দেশে প্রভাব সৃষ্টি বা অনুপ্রবেশ করার নানাবিধ উপকরণ রয়েছে। এ কাজে গণমাধ্যম একটি বড় শক্তি, পাশাপাশি মানবিক সাহায্যের নামে বিজ্ঞান, গবেষণা, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমেও শত্রুর দেশে অনুপ্রবেশ করা যায়। এসব কাজে যুদ্ধের তুলনায় অতি সামান্য খরচ ও লোকবল ব্যয় হয়। ভার্চুয়াল জগৎটি ট্রয় নগরীতে রেখে যাওয়া ঘোড়ার মতো কাজ করে। উদাহরণস্বরূপ সামাজিক মাধ্যম টেলিগ্রামের কথাই ধরা যাক। এই টেলিগ্রাম ইরানি জনগণকে সেবা দেওয়ার জন্য অন্তত 3,000 সার্ভারকে কাজে লাগিয়েছে। এছাড়া ইরানের বাইরে থেকে বহু স্যাটেলাইট টিভি চ্যানেল ইরানি জনগণের জন্য বিনা পয়সায় অনুষ্ঠান প্রচার করছে। এসব চ্যানেল প্রধানত আমেরিকা, ব্রিটেন ও ইহুদিবাদী ইসরায়েল প্রচার করছে এবং এগুলো পরিচালনার টাকা যাচ্ছে পারস্য উপসাগরীয় আরব দেশগুলো থেকে।
২০২২ সালের শরতে ইরানে যে সহিংসতা চাপিয়ে দেওয়া হয় তার কারণ হিসেবে মাহসা আমিনের মৃত্যুর ঘটনা ছিল একটি অজুহাত মাত্র। মাহসা আমিনের মৃত্যুর কারণ হিসেবে ওইসব টিভি চ্যানেল প্রথমে একটি কল্পকাহিনী ছড়িয়ে দেয়। কুর্দি নারী মাহসা আমিনি ইরানের আইন মেনে হিজাব পরতে অস্বীকৃতি জানালে পুলিশ তাকে আটক করে। এরপর কর্তৃপক্ষ জানায় শিশুকাল থেকে শরীরে বহন করা একটি রোগের কারণে মাহসা অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। কিন্তু বিদেশি গণমাধ্যমগুলো একথা ঢাকঢোল পিটিয়ে প্রচার করতে থাকে যে পুলিশি নির্যাতনে ওই নারীর মৃত্যু হয়েছে। এরপর ইরানের কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর হাতে সীমান্তের ওপার থেকে অস্ত্র তুলে দেওয়া হয় এবং সেসব অস্ত্র দিয়ে তারা ইরানের একটি মাজারে হামলা চালিয়ে নারী ও শিশুসহ বহু নিরাপরাধ মানুষকে হত্যা করে। ইরানি সমাজে অনুপ্রবেশের মাধ্যমে এদেশের জনগণের মধ্যকার ঐক্য ও সংহতি বিনষ্ট করার আশায় পশ্চিমা টিভি চ্যানেলগুলো এই অপকর্মে উস্কানি দেয়।
2017 সালে ইরানের নিরাপত্তা বাহিনী একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী চক্রের এক সদস্যকে আটক করে। ওই ব্যক্তি পরিবেশ রক্ষা বিষয়ক একটি এনজিওর পক্ষ থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইরানের কয়েকটি এলাকায় শক্তিশালী ক্যামেরা বসিয়েছিল, কিন্তু আসলে সে ওইসব ক্যামেরার সাহায্যে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির তথ্যচিত্র ধারণ করে বিদেশে পাচার করছিল। তাকে আটক করার পর পশ্চিমা দেশগুলো ইরানের নিরাপত্তা ও বিচার বিভাগের বিরুদ্ধে অপপ্রচার তীব্রতর করে। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এক প্রতিবেদনে দাবি করে, ইরানে নিরাপত্তা বাহিনী অহেতুক পরিবেশবাদী দ্বৈত নাগরিকের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। পত্রিকাটি দাবি করে, এসব ব্যক্তি পাশ্চাত্যের সেরা বিশ্ববিদ্যালয়গুলো থেকে ডিগ্রি লাভকারী এবং আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠনগুলোর সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
প্রখ্যাত মার্কিন কৌশলবিদ মার্ক পালমারকে আমেরিকার পররাষ্ট্রনীতিতে নতুনত্ব আনয়নকারী হিসেবে বিবেচনা করা হয়। তিনি বল প্রয়োগ করে ইরানের সরকার পরিবর্তনের বিরোধী। পালমার মনে করেন, সফটওয়্যার চালিয়ে ইরানি জনগণকেই তাদের সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলতে হবে এবং তাদের মাধ্যমেই ইরানি শাসন ব্যবস্থার পতন ঘটাতে হবে। একটি দেশের নিরাপত্তা ও গোয়েন্দা ব্যবস্থা সম্পর্কিত তথ্যাবলীকে একটি পাজেলের সঙ্গে তুলনা করা যায়, যা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অংশের সমন্বয়ে গঠিত। ইরানের অভ্যন্তরে সরাসরি অনুপ্রবেশ করে যেহেতু এদেশের গোপন তথ্য হাতিয়ে নেওয়া সম্ভব নয়, তাই পাশ্চাত্য নানা পদ্ধতিতে এসব ক্ষুদ্র ক্ষুদ্র অংশ সংগ্রহ করে তা থেকে একটি গোটা চিত্র পাওয়ার চেষ্টা করে।
কৃত্রিম উপগ্রহগুলো থেকে বিশ্বের অন্যান্য স্থানের মতো ইরানের বাহ্যিক তৎপরতা সম্পর্কে তথ্য সংগ্রহ করা সম্ভব, কিন্তু আরও কাছ থেকে কিভাবে এদেশের গোয়েন্দা তথ্য সংগ্রহ করা যায়, এজন্য তারা ইরানের ভেতরে ড্রোন পাঠানোর চেষ্টা করে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে ইরানের দক্ষিণ সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী RQ-170 মডেলের একটি অত্যাধুনিক মার্কিন ড্রোনগুলি করে নামায় ইরান। এছাড়া বিভিন্ন এনজিও, পরিবেশবাদী আন্দোলন কিংবা জাতিসংঘের পর্যবেক্ষক হিসেবে ইরানে পাঠানো ব্যক্তিদের মাধ্যমে এদেশের গোপন তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টাই মোটেও কার্পণ্য করে না পাশ্চাত্য।
তো শ্রোতা বন্ধুরা, এখানেই শেষ করতে হচ্ছে ঘটনার নেপথ্যের আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।
Թեհրանն է խոսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հերարցակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Արավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում ռադիոժամի parstoday.ir/hy կայքի setup box-ի բջային հավելվածի Iransat Badr 526.i և AM8-4W արբանյակների միջոցով։